এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من وترزق من تشاء بغير حساب وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم بلو هي সর্বভৌম শক্তির মালিক আল্লাহ তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ঘটনার নেপথ্যে শ্রোতা বন্ধুরা, ঘটনার নেপথ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা পশ্চিমা গণমাধ্যমে ইরানের নারী সমাজের যে চিত্র তুলে ধরেছিলাম তার স্বরূপ নিয়ে আলোচনাও করেছি। আজ আমরা ইরানের নিরাপত্তা নিয়ে পাশ্চাত্যের প্রচারণা সম্পর্কে খানিকটা কথা বলার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
যে কোনো দেশের নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্তিশালী তা দিয়ে ওই দেশের শক্তিমত্তা পরিমাপ করা যায়। ইরানের ভৌগোলিক অবস্থান ও তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে দেশটির নিরাপত্তার অপরিসীম গুরুত্ব রয়েছে। নিরাপত্তা শব্দটি শুনলে বিশ্বের যে কারো মনে একটি নির্দিষ্ট বিষয় জেগে উঠবে, তবে নিরাপত্তার গুরুত্ব এক একজন এক একভাবে উপলব্ধি করে। সিরিয়া, ইয়েমেন, আফগানিস্তান ও সুদানের মতো যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর নাগরিকরা তুলনামূলক শান্তিপূর্ণ দেশগুলোতে বসবাসকারী নাগরিকদের চেয়ে নিরাপত্তার গুরুত্ব অনেক বেশি উপলব্ধি করে। একসময় বৈদেশিক শক্তির সামরিক আগ্রাসন থেকে একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার মধ্যেই ওই দেশের নিরাপত্তা সীমিত ছিল, কিন্তু বর্তমানে বিদেশি শত্রুরা শুধুমাত্র সামরিক উপায়ে একটি দেশের নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করে না, বরং তারা তাদের টার্গেটে থাকা একটি দেশের প্রতিটি বিষয়কে নিরাপত্তাহীন করে তোলার চেষ্টা করে।
খাদ্য, চিকিৎসা ব্যবস্থা ও পরিবেশ থেকে শুরু করে অর্থনীতি, সংস্কৃতি ও রাজনীতির মতো বিষয়গুলো এখন আর বিদেশি শত্রুর হাত থেকে নিরাপদ নয়। একটি দেশের মানুষের জীবনের প্রতিটি বিষয়কে নিরাপত্তাহীন করে তোলার কাজে এখন গণমাধ্যমকে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। গণমাধ্যম দিয়ে অনেক কম খরচে সামরিক আগ্রাসনের চেয়ে বেশি কার্যকরভাবে শত্রুকে ঘায়েল করছে পশ্চিমা শক্তিগুলো। অবশ্য তাদের এই নব্য আগ্রাসন কেবল সেসব দেশে কাজ করছে যেসব দেশের মানুষ গণমাধ্যমের ছল চাতুরি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ।
একটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্তিশালী তাকে বিবেচনায় না নিয়ে ওই দেশকে নিরাপদ ভাবা ঠিক নয়। মার্কিন টেলিভিশন চ্যানেল CBS এ প্রচারিত এক প্রতিবেদনে জানা যায়, রাজধানী ওয়াশিংটন ডিসি সহ দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে 2019 সালের পর থেকে নানা রকমের অপরাধ উদ্বেগজনক হারে বেড়ে গেছে। অন্যদিকে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে প্রকাশিত এক রিপোর্টে জানা যায়, ইউরোপীয় দেশগুলোর মধ্যে সংঘবদ্ধ অপরাধের দিক দিয়ে এই দেশটি শীর্ষে অবস্থান করছে। এসব খবর দেখলে যে কারো উচিত আমেরিকা ও ব্রিটেনের মতো দেশগুলো ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, কিন্তু বাস্তবে এসব দেশে বিদেশি নাগরিকদের ভ্রমণ করার প্রবণতা বেড়ে চলেছে। এর কারণ হচ্ছে আমেরিকা ও ব্রিটেনের নিরাপত্তাহীন পরিস্থিতির এসব খবর তারা দায়সারাভাবে প্রচার করে ঠিকই, কিন্তু হাজার হাজার প্রতারণামূলক খবরের ভিড়ে এসব খবর হারিয়ে যায়।
পক্ষান্তরে পশ্চিমা গণমাধ্যমগুলো মাঝে মধ্যেই ইরান ভ্রমণের ব্যাপারে অন্যান্য দেশের নাগরিকদেরকে সতর্ক করে দেয়। মিথ্যা খবর তৈরি করা, কোনো ঘটনার অতিরঞ্জিত বিশ্লেষণ, বাস্তবতা উল্টো করে তুলে ধরা, ইরানের ছোট ছোট দুর্বলতাগুলোকে বড় করে তুলে ধরা এবং ইরানের শক্তিমত্তের জায়গাগুলোকে উপেক্ষা করা হচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলোর ইরান সংক্রান্ত খবরের প্রধান বৈশিষ্ট্য। এসব প্রচারণা উপেক্ষা করে যেসব বিদেশি পর্যটক ইরান ভ্রমণে আসেন, তাদের চোখে প্রথমেই ধরা পড়ে ইরানের উন্নত মানের নিরাপত্তা পরিবেশ। একজন বিদেশি পর্যটক নিজের ইরান সফরের অভিজ্ঞতা এভাবে বর্ণনা করেন, আমি এ পর্যন্ত 40টি দেশ সফর করলেও ইরানের মতো এত নিরাপত্তা আর কোথাও পাইনি, আর ইরানিদের আতিথেয়তা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।
একবিংশ শতাব্দীর দ্বিতীয় শতকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের উত্থানের কারণে বিশ্বের বহু দেশের মানুষকে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়েছে। ইরাক ও সিরিয়ায় এই গোষ্ঠী ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন একথা স্বীকার করেছেন যে আইএস বা দায়েশকে আমেরিকাই তৈরি করেছে। এই গোষ্ঠী 2015 থেকে 2017 সাল পর্যন্ত শুধুমাত্র আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোতে নানা কায়দায় সন্ত্রাসী হামলা চালিয়ে অন্তত 300 ব্যক্তিকে হত্যা করেছে। এ সময় তাদের হাতে আহত হয় আরও প্রায় 900 মানুষ। ব্রিটেনের ম্যানচেস্টার শহরে দায়েশের হামলায় 23 জন এবং ফ্রান্সের রাজধানী প্যারিসে 130 জন নিহত হয়। ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদ তার দেশের সীমান্ত বন্ধ করে দেন এবং দেশে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হন। ফ্রান্সের বিভিন্ন স্থানে 6,000 থেকে 7,000 সেনা মোতায়েন করতে হয়।
ইরানেও ওই দিনগুলোতে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের একটি হামলা হয়েছিল, তবে ইরানের নিরাপত্তা বাহিনী এতটা শক্তিমত্তার পরিচয় দিয়েছে যে মাত্র 6 ঘন্টার ব্যবধানে সকল সন্ত্রাসী নিহত হয়। ওই হামলায় 17 জন নিহত ও অপর 45 জন আহত হন। তাহলে দেখা যাচ্ছে ইরানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাস বিরোধী অভিযানের ক্ষেত্রে অনেক বড় সাফল্য লাভ করেছে। জঙ্গি গোষ্ঠী আইএস ইরানের হাতে যে মার খেয়েছে তাতেই তার কোমর ভেঙে গেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ির ভাষায় এই জঙ্গি গোষ্ঠী ছিল সামান্য সময়ের জন্য জ্বলে ওঠা একটি আতশবাজি মাত্র। শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসিম সোলাইমানের নেতৃত্বে ইরানের কুদস ফোর্স ইরাক ও সিরিয়ায় দায়েশকে চরম পরাজয়ের স্বাদ আস্বাদন করিয়েছে।
আইএস বহুবার ইরাক থেকে ইরানে ঢুকে পড়ার কিংবা ইরানের বিভিন্ন শহরে চোরাগোপ্তা হামলা চালিয়ে ইরানের নিরাপত্তা বিঘ্নিত করার আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু সেসব হামলা বাস্তবায়নের আগেই ইরানের নিরাপত্তা বাহিনী তাদের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে। আইএস নির্মূল হয়ে যাওয়ার 5 বছর পর 2022 সালের শেষ দিকে ইরানে বিদেশি মদদে চাপিয়ে দেওয়া সহিংসতার মধ্যে সিরাজের একটি মাজারে হামলা চালায় এই জঙ্গি গোষ্ঠী। তবে ইরানের নিরাপত্তা বাহিনী দ্রুততম সময়ের মধ্যে ওই মাজারে হানা দেয় এবং হামলাকারী সন্ত্রাসীর নিহত হওয়ার মধ্য দিয়ে ওই হামলা শেষ হয়। কিন্তু ওই হামলা থেকে ইরান যে শিক্ষা নিয়েছে তা হল, এই জাতি যদি নিজের ঐক্য ও সংহতি ধরে রাখতে না পারে এবং নিরাপত্তা রক্ষার প্রশ্নে সামান্যতম আপোষও করে, তাহলে শত্রুরা সেই সুযোগ নিতে কার্পণ্য করবে না।
এদিকে পশ্চিমা গণমাধ্যমগুলো মাঝে মধ্যে বিশ্লেষকদের নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে এবং সেখানে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ করে। তাদের আলোচনা শুনলে মনে হয় অচিরেই পশ্চিমা শক্তিগুলো ইরানে হামলা চালাবে। তবে নিরপেক্ষ ভাষ্যকাররা মনে করেন ইরানে হামলা চালাতে নয়, বরং এদেশের মানুষের অন্তরে ভীতি সৃষ্টি করা হচ্ছে এ ধরনের প্রচারণার
প্রধান উদ্দেশ্য। তাদের নিজস্ব উদ্দেশ্য যাই হোক না কেন, এসব গোলটেবিল বৈঠকের বেতনভুক্ত বিশ্লেষকরা একটি বিষয় স্বীকার করতে বাধ্য হয়, আর তা হচ্ছে ইরান তার জল, স্থল ও আকাশ সীমাকে সামরিক শক্তিমত্তা দিয়েই সুরক্ষা করতে পেরেছে।
তো শ্রোতা বন্ধুরা, এখানেই শেষ করতে হচ্ছে ঘটনার নেপথ্যের আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
ইরান ভ্রমণ। শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা গিয়েছিলাম ইরানের পশ্চিমাঞ্চলের সুন্দর প্রাকৃতিক ও ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ শহর কেরমানশাহে। এই প্রদেশের পবে শহরের সহ পর্বতের চূড়ায়ও গিয়েছিলাম আমরা। সেখানকার প্রাচীন অতাশগহ বা অগ্নি মন্দিরের পাশাপাশি চমৎকার প্রাকৃতিক পরিবেশও দেখেছি আমরা। বিশেষ করে পর্বতের ওই উচ্চতায় ললে ভজগুন নামে অধোমুখী টিউলিপ প্রচুর পরিমাণে দেখতে পাওয়া গেছে।
কেবল পভের চূড়াতেই নয়, বরং পভের অতাশগহতেও এক শ্রেণীর টিউলিপ ব্যাপক লক্ষ্য করা যায়। অতাশগহে শত সহস্র ললে মানে টিউলিপের সমারোহ বিরাজ করে বসন্তের আগমনে। দর্শনীয় সুন্দর এই ফুল তাও সবুজ প্রকৃতিময় পার্বত্য চূড়াই, যে কেউ দেখবে চোখ লেগে যাবে। সহজেই সৌন্দর্য থেকে চোখ ফেরানো মুশকিল। এই টিউলিপ দেখতে লাল বলা হলেও আসলে কমলা কিছুটা বেগুনি রঙের দিকে হাবিত হলে যেরকম রং দাঁড়ায় ঠিক সেরকম রং তার। এই টিউলিপের হৃদয়ে লুকিয়ে রয়েছে চমৎকার একটি রূপকথা। গত আসরে সময়ের স্বল্পতার কারণে আমরা গল্পটি শোনাতে পারিনি। আজকের আসরের সূচনা করব ওই গল্পটি দিয়ে। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এই প্রত্যাশা রইল।
রূপকথাটি এসেছে ফেরদৌসির মহাকাব্য শাহনামাতেও। রূপকথাটি হল, গার্সিবাস নামের এক লোক ছিল তুরানের সেনা কমান্ডার। তুরান হল এশিয়া মাইনর, মানে স্মল এশিয়া। সে ছিল ফাসাঙ্গের সন্তান। আফ্রোসিয়াব ও আগ্রিরাসের ভাই ছিল সে। কেইকাউস এবং আফ্রোসিয়াবের মধ্যে একবার যুদ্ধ বেঁধেছিল। তখন আফ্রোসিয়াব যুদ্ধের এক পর্যায়ে সিওবাসের সঙ্গে সমঝোতার প্রস্তাব দেয়। সিওবাস হল শাহনামা কাব্যের একটি আলোচিত এবং জনপ্রিয় বীর চরিত্র। ইরানের এক সম্রাট ছিল কাভুস নামে। সিওবাস ছিল সেই কাভুসের সন্তান। জন্মের পরই তাকে রুস্তমের কাছে পাঠানো হয়। রুস্তম হল এক মহাপালোয়ান। রুস্তমের তত্ত্বাবধানে 7 বছর থেকে যুদ্ধবিদ্যাসহ শিকারের দক্ষতা অর্জন করে সিওবাস। সে বীরত্বপূর্ণ নানা গুণও অর্জন করে। যে কোনো মহাকাব্যে এ ধরনের বীরত্বপূর্ণ চরিত্র থাকে।
গার্সিভাজকে পাঠানো হয় সিওভাসের সঙ্গে সমঝোতার প্রস্তাব নিয়ে। প্রস্তাব নিয়ে যাওয়ার সময় গার্সিভাজের সঙ্গে দেওয়া হয়েছিল অসংখ্য ঘোড়া, মূল্যবান সব উপহার সামগ্রী এবং 200 জন যুদ্ধ উপদেষ্টা। তারা গিয়ে সিওভাসকে সমঝোতার প্রস্তাব দেয়। প্রস্তাব পাবার পর সিওভাস এক সপ্তাহ ধরে রুস্তমের সঙ্গে সলা পরামর্শ করে শেষ পর্যন্ত সমঝোতায় রাজি হয়। কিন্তু সিওভাসের ব্যাপারে প্রেম ঘটিত কারণে ঈর্ষান্বিত ছিল গার্সিভাজ। সে তার ভাই আফ্রাসিয়াবকে ইরানের তরুণ রাজকুমার সিওভাসের বিরুদ্ধে খেপিয়ে তুলতে সমর্থ হয়। এক পর্যায়ে গার্সিভাজ নিষ্পাপ সিওভাসকে কাপুরুষের মতো নির্দয়ভাবে একেবারে ছুঁড়ে দিয়ে মাথা কেটে খুন করে। তো জনগণের বদ্ধমূল বিশ্বাস হল গার্সিভাজ যখন নিষ্পাপ সিওভাসের মস্তক কেটে ফেলল নিজের ছুরি দিয়ে, তখন এই বজগুন ললে ফুলটি ছিল সেই দুর্ঘটনার একমাত্র সাক্ষী, নীরব সাক্ষী।
এই মর্মান্তিক ঘটনা সহ্য করতে না পেরে বজগুন দুঃখে শোকে ভেঙে পড়ল। তার উপর মারাত্মক প্রভাব পড়ল দুঃখজনক হত্যাকাণ্ডটির। তার চেহারা লাল হয়ে গেল এবং মাথা নিচু করে সিওভাসের জন্য কান্নাকাটি করতে করতে সেই যে তার ঘাড় বেঁকে নিচে নেমে গেল, আর উপরে ওঠেনি কোনোদিন। এই পভে এবং এখানকার উরামানাত এলাকায় বজগুন ফুলকে এখনও সিওভাসের অশ্রুফুল বলে অভিহিত করা হয়। ইরানের কুর্দিস্তানের অধিবাসীদের বিশ্বাস, এই ফুল যে ছেঁড়বে আল্লাহর রহমত ও বরকতের দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে। এ কারণে এই বজগুন ললেকে ননবোরও বলে তারা। ফার্সিতে নন মানে হল রুটি বা খাদ্য, আর বোর মানে হল কাটা। ননবোর মানে হল ফুল ছেঁড়লে রিজিক মানে খাদ্য বন্ধ হয়ে যায়। এই হল বজগুন নিয়ে রূপকথার গল্প। সঙ্গেই থাকুন, ফিরছি খানিক মিউজিক বিরতির পর।
রূপকথাটি শুনলেন। এই গল্পের সার সংক্ষেপ হল, বজগুন টিউলিপ সিওভাসের শোকেই নব্জ হয়ে পড়েছে। এই শোক ইরানের উপর ইরাকের চাপিয়ে দেওয়া যুদ্ধের সময়ও অব্যাহত থাকে। পভের মাটিও প্রতিরক্ষা যুদ্ধের সময় শহীদদের রক্তে রঞ্জিত হয়েছে। প্রত্যেক বসন্তে বজগুন ফুলের উপস্থিতিতে সেই দৃশ্য স্মৃতিপটে ভেসে ওঠে। এই প্রেমের ফুল, শোকের ফুল বজগুন, তার সৌন্দর্য মেলে ধরে রসিক দৃষ্টি আকর্ষণ করে নেমেছে। কিরকম নিষ্পাপ, কিরকম শোক জাগানিয়া তার রূপ না দেখলে বোঝা কঠিন। এই পভি শহর থেকে কয়েক কিলোমিটার দূরে রয়েছে আরও একটি চমৎকার প্রাকৃতিক নিদর্শন। এটি একটি গুহা, গুহার নাম গুড়িকেল্লা। বলা হয়ে থাকে যে এশিয়ার মধ্যে পানিময় দীর্ঘতম গুহা হচ্ছে গুড়িকেল্লা। গুহার বিভিন্ন অংশকে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। গুহার ভেতরে জমাট মোমের মতো ঝুলন্ত স্যান্ডেলিয়ারগুলো সত্যি দেখার মতো সুন্দর, চোখ ধাঁধানো।
গুহাটির হাজারখানেক মিটার ভেতরে একটি অডিটোরিয়াম বানানো হয়েছে। ভীষণ সুন্দর একটি জলাধার রয়েছে এই অডিটোরিয়ামের সঙ্গে। এখানে পর্দার মতো করে স্যান্ডেলিয়ারগুলো ঝুলে আছে। ওই স্যান্ডেলিয়ারের কোনো একটিতে হাত লাগালে চমৎকার মিউজিকের মতো ধ্বনি ওঠে। এ কারণে এই অডিটোরিয়ামটির নাম রাখা হয়েছে বিখ্যাত এক শিল্পীর নামে। তিনি হলেন জার্মান সঙ্গীতকার, প্যাস্টোরাল সিম্ফোনির কম্পোজার বেটোভেন। সুতরাং সঙ্গীতময় এই বেটোভেন কর্নারে যে কিছুটা সময় কাটাতে ইচ্ছে করবে যে কোনো দর্শনার্থীর, তা কি আর বলার অপেক্ষা রাখে। বেটোভেন অডিটোরিয়াম পেরিয়ে আর একটু সামনে গেলে পড়বে আরও একটি অডিটোরিয়াম। একেবারে ক্রিস্টাল ক্লিয়ার স্যান্ডেলিয়ারগুলো এখানে যেন কোনো বিয়ের কনেকে সাজিয়ে গুছিয়ে রেখেছে।
গুহার 1700 মিটার গভীরে গেলে একটি ঝর্ণা দেখতে পাওয়া যাবে। অবশ্য ঝর্ণাটি এখনও সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়নি। এই গুড়িকেল্লা গুহার বহু অংশ এখনও আবিষ্কৃত হয়নি, তবে অল্প সময়ের মধ্যে আবিষ্কৃত আরও বহু অংশ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার প্রস্তুতি চলছে। তো শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর একদম সময় নেই, যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনাদের সঙ্গ পাব, এ প্রত্যাশা রইল। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إن هذا القرآن يهدي للتي هي أقوم
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো,
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠানের আজকের আসর। আশা করি সবাই ভালো আছেন। আজকের আসরে আমরা সূরা বাকারার 34 ও 35 নম্বর আয়াতের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করব। এই সূরার 34 নম্বর আয়াতে বলা হয়েছে,
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ।
যখন আমি আদমকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম, তখনই ইবলিস ব্যতীত সবাই সিজদা করল। সে নির্দেশ পালন করতে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল।
আগের আয়াতগুলোতে মানুষের প্রতি মহান আল্লাহর বৈষয়িক ও আধ্যাত্মিক নিয়ামত এবং সুযোগ সুবিধার কথা এক এক করে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে মানুষের বিশেষ মর্যাদার কারণেই তাকে আল্লাহর প্রতিনিধিত্ব দেয়া হয়েছে। এ আয়াতে মানুষের জন্য একটি মর্যাদা বা শ্রেষ্ঠত্বের কথা বলা হয়েছে, অর্থাৎ আদমের প্রতি ফেরেশতাদের সিজদার ঘটনা মানুষের বিশেষ মর্যাদার ইঙ্গিত বহন করে। যেমনটি সূরা সোয়াদ এবং সূরা হিজরে বলা হয়েছে, মহান আল্লাহ মানুষ সৃষ্টির সময় ফেরেশতাদের সম্বোধন করে বলেছেন, যখন আমি মানুষকে সুগঠিত করব তখন তার মধ্যে স্বীয় প্রাণ সঞ্চার করব, এরপর তোমরা তার সামনে সিজদাকারী রূপে প্রণত হবে। কাজে বোঝা যাচ্ছে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্বের জন্য ফেরেশতারা মানুষকে সিজদা করেননি, বরং মানব হিসেবে সৃষ্টির কারণে তাকে সিজদা করেছিলেন। আদমের উপর ঐশী প্রতিনিধিত্ব অর্পণ করার পর যদি মহান আল্লাহ সিজদার নির্দেশ দিতেন, তাহলে সেটা ফেরেশতাদের জন্য গৌরবের কারণ হতো না, কারণ তখন তারা আদমের বিশেষ মর্যাদার কারণেই তার সামনে মস্তক অবনত করতেন। আল্লাহর নির্দেশ পালন করাটা তাদের জন্য মুখ্য হয়ে উঠত না। সূরা কাহফের 50 নম্বর আয়াতের আলোকে বলা যায়, জিন সম্প্রদায়ের ইবলিস একনিষ্ঠ ইবাদতের কারণেই ফেরেশতাদের অন্তর্ভুক্ত হতে পেরেছিল, কিন্তু অহংকার ও আত্মম্ভরিতার কারণে সে আল্লাহর নির্দেশ অমান্য করে। সে ভেবেছিল সৃষ্টির দিক থেকে সে আদমের চেয়ে শ্রেষ্ঠ বা মর্যাদাবান, কাজেই আদমকে সেজদা করা তার জন্য মোটেই শোভনীয় নয়, বরং আদমের উচিত তাকে সেজদা করা। ইবলিস কেবল কাজের ক্ষেত্রেই আল্লাহর নির্দেশ অমান্য করে পাপ করেনি, বরং ধর্মীয় বিশ্বাসের দিক থেকেও সে আল্লাহর নির্দেশকে ইনসাফহীন ও অবিবেচনা প্রসূত ভেবে কুফরি করেছে এবং ইমান হাতছাড়া করেছে। ফেরেশতারা উপাসনার উদ্দেশ্যে আদমকে সিজদা করেননি, কারণ আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা বৈধ নয়, বরং তারা আল্লাহর নির্দেশ পালনের জন্য আদমের সম্মানার্থে সিজদা করেছেন, কাজেই ফেরেশতারা মূলত আল্লাহকেই সিজদা করেছেন।
এবারে সূরা বাকারার 34 নম্বর আয়াতের শিক্ষণীয় দিকগুলো তুলে ধরছি। এক, আল্লাহর নির্দেশ পালনের জন্য যে কোনো কাজ করাই প্রকৃত ইবাদত। দুই, সমস্ত ফেরেশতা মানুষকে সিজদা করবে অথচ মানুষ আল্লাহর সামনে সিজদা করবে না, এটা মোটেও যুক্তিসঙ্গত নয়। তিন, স্রষ্টার সামনে অহংকার ও আত্মভরিতা প্রদর্শন করলে ইমান থাকে না। চার, আল্লাহর নির্দেশে অন্য কারো সামনে সিজদা করা শিরক তো নয় বরং ইবাদতের সামিল। এরপর সূরা বাকারার 35 নম্বর আয়াতে বলা হয়েছে,
وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين.
আমি বললাম, হে আদম, তুমি ও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে যা ইচ্ছা তাই খাও, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হয়ো না, অন্যথায় তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে।
মহান আল্লাহ পৃথিবীতে তার প্রতিনিধিত্বের জন্য মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে জীবন ধারণের জন্য প্রথমেই তার জন্য সঙ্গিনীও সৃষ্টি করেছেন, যাতে আদমের প্রশান্তির পাশাপাশি পৃথিবীতে মানবজাতির বংশ বিস্তার ঘটে। তিনি তাদের জন্য সুন্দর দুটি বাগানও তৈরি করেন, যাতে সেখানে তারা বসবাস করতে পারেন এবং নানারকম খাদ্যেরও সংস্থান হয়। এভাবে মহান প্রতিপালক হজরত আদমের জন্য পৃথিবীতে সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেন, যাতে ধীরে ধীরে তারা এসবের ব্যবহার করতে শেখে। সব খাবার দাবারই মানুষের জন্য উপকারী নয়, তাই মহান আল্লাহ বিশেষ কিছু খাবার দাবার বর্জনের নির্দেশ দিয়েছেন, কেননা এসব ফল মূল বা খাবার খেলে দেহের ক্ষতির পাশাপাশি মানুষের আত্মারও ক্ষতির আশঙ্কা ছিল, এমনকি বেহেশত থেকে বহিষ্কারের সম্ভাবনাও ছিল। কাজেই বোঝা যাচ্ছে হজরত আদম যে বেহেশতে ছিলেন সেটা পরকালের প্রতিশ্রুত বেহেশত নয়, কেননা ওই বেহেশত মূলত ভালো কাজের প্রতিদান দেবার জন্য নির্ধারণ করা হয়েছে। আর তাছাড়া হজরত আদম আলাইহিসসালাম তখনও কোনো ভালো কাজ করেননি, তাই প্রতিদান পাওয়ার অর্থই হয় না। যারা প্রতিশ্রুত বেহেশতে প্রবেশ করবেন তারা সেখান থেকে বহিষ্কৃত হবেন না, যেমনটি সূরা হিজরের 48 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা জান্নাত থেকে বহিষ্কৃত হবেন না। এছাড়া প্রতিশ্রুত বেহেশতে নিষিদ্ধ গাছের কোনো অস্তিত্ব নেই, সেখানকার সব কিছু হালাল এবং বৈধ। পৃথিবীর বিভিন্ন সবুজ শ্যামল বাগানের ক্ষেত্রেও মহান আল্লাহ জান্নাত শব্দটি ব্যবহার করেছেন, কাজেই কেবলমাত্র পরকালের প্রতিশ্রুত বেহেশতের জন্যই জান্নাত শব্দটির ব্যবহার হয় না। সূরা কালামের 17 নম্বর আয়াতে রয়েছে, আমি ওদের পরীক্ষা করব যেভাবে পরীক্ষা করেছিলাম উদ্যান অধিপতিদেরকে।
সূরা বাকারার 35 নম্বর আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হচ্ছে, এক, স্ত্রী বাসস্থান ও খাদ্য হচ্ছে পৃথিবীতে মানুষের আরামায়েশ ও প্রশান্তির জন্য মহান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত স্বরূপ। দুই, গৃহের নারী পুরুষের অধীন, এক্ষেত্রে হজরত আদম ও হাওয়াকে উদ্দেশ্য করে সব কিছু বলা হয়েছে, কিন্তু বাসস্থানের ক্ষেত্রে কেবলমাত্র হজরত আদমকে সম্বোধন করা হয়েছে আর তার স্ত্রী হাওয়াকে তার সঙ্গে উল্লেখ করা হয়েছে। যেমন বলা হয়েছে, হে আদম, আপনি নিজ সহধর্মিনীর সঙ্গে জান্নাতে বসবাস করুন। তিন, আল্লাহর নিষিদ্ধ কোনো কাজ করলে তার ক্ষতি মূলত মানুষেরই হয়, আল্লাহর নির্দেশ অমান্য করা নিজের উপর জুলুম করারই সামিল, এর ফলে মানুষকে আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হতে হয়। চার, খাওয়া দাওয়ার ক্ষেত্রেও মানুষকে পুরোপুরি আল্লাহর অনুগত হতে হবে, আল্লাহ যেসব খাবার মানুষের জন্য উপকারী ও বৈধ করেছেন তাই খাওয়া উচিত, আর যেসব খাবার নিষিদ্ধ করেছেন সেসব বর্জন করা উচিত। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানেই শেষ করতে হচ্ছে। আবারও কথা হবে কোরআনের আলোর আগামী আসরে।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদি আলাইহিস সালাম। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। শেষ ত্রাণকর্তা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
হযরত ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত এ আলোচনায় শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ কামনা করছি।
গত পর্বের আলোচনায় আমরা উল্লেখ করেছি, ইহুদি ও খ্রিস্ট ধর্মের মতো জরথুষ্ট ধর্মেও শেষ যুগে বা আখেরি জামানায় প্রতিশ্রুত মহাপুরুষ বা ত্রাণকর্তা আসার ভবিষ্যৎবাণী রয়েছে। তারা বিশ্ব থেকে সব বৈষম্য, নির্যাতন ও দুর্নীতি দূর করে সর্বত্র প্রতিষ্ঠা করবেন ন্যায় বিচার, আধ্যাত্মিকতা, শান্তি ও নিরাপত্তা। জরথুষ্ট ধর্মের মতে বিশ্বজগতের প্রভু হলেন আহুরা মাজদা। তিনি সব সময় আহরিমান বা শয়তানি শক্তিগুলোর নানা নোংরামি, দুর্নীতি ও অশান্তির মোকাবেলা করে যাচ্ছেন। বলা হয় খ্রিস্টের জন্মের প্রায় 700 বছর আগে জরথুষ্ট ধর্মের নবী ধর্মপ্রচার শুরু করেন। তার পবিত্র গ্রন্থের নাম আবেস্থা। এ ধর্মের দৃষ্টিতে মানুষের মুক্তি ও সংস্কারকামী ব্যক্তি হলেন সুশিয়ান্ত। তিনি হলেন প্রতিশ্রুত ত্রাণকর্তা। জরথুষ্ট ধর্মের মতে মানুষের ইতিহাসকে মোট 4 ভাগে ভাগ করা যায় এবং এর প্রতিটি ভাগে রয়েছে 3000 বছর। শেষ 3000 বছরের জরথুষ্ট ধর্মের নবী জরথুষ্ট আবির্ভূত হবেন। তিনি মানুষকে স্রষ্টার ইবাদত করার এবং সুন্দর ও উন্নত আচরণ করার আহ্বান জানাবেন। এর 1000 বছর পর প্রথম ত্রাণকর্তা হুশিদার আসবেন।
জরথুষ্ট ধর্মের প্রথম ত্রাণকর্তা হুশিদার আসার পর ব্যাপক বৃষ্টি হবে। এ সময় সূর্য 10 দিন ধরে মধ্য আকাশে থাকবে। তিনি বিশ্বব্যাপী এই ধর্মের শিক্ষা ছড়িয়ে দেবেন, ফলে বিশ্ব থেকে পাপ, হিংসা, জিঘাংসা ও ঈর্ষা এসব দূর হবে এবং মানুষ কল্যাণকর কাজে মশগুল হবে। কিন্তু এই ত্রাণকর্তার যুগ শেষ হওয়ার কিছুকাল পর মানুষ আবারও অনৈতিক ও অপছন্দনীয় কাজ করতে থাকবে, ফলে দ্বিতীয় সহস্রাব্দের পর দ্বিতীয় ত্রাণকর্তা হুশিদার মহ আসবেন। তিনিও মানুষকে স্রষ্টার ইবাদত করার এবং সুন্দর ও উন্নত আচরণ করার আহ্বান জানাবেন। এ সময় মানুষের মধ্যে শান্তি, পবিত্রতা, আধ্যাত্মিকতা ও উন্নত নৈতিক আচরণ দেখা যাবে, ফলে পৃথিবীতে বেড়ে যাবে কল্যাণ, বিদায় নেবে দারিদ্র ও ক্ষুধা। এরপর আবারও আসবে অধঃপতনের যুগ তথা লোভ, পাপাচার, শত্রুতা ও অপছন্দনীয় সব স্বভাবভিত্তিক অনাচারের যুগ। জরথুষ্ট ধর্মের দৃষ্টিতে মানব জাতির সর্বশেষ ত্রাণকর্তা হলেন সুশিয়ান্ত। তিনি তার আগের ত্রাণকর্তা আসার 1000 বছর পর আসবেন। ইনি হবেন খুব ধার্মিক ও সাহসী ব্যক্তি এবং হবেন প্রতাপশালী বাদশাহ। Thank you. প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানবজাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদি আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
জরথুষ্ট ধর্মের দৃষ্টিতে মানব জাতির সর্বশেষ প্রতিষ্ঠিত ত্রাণকর্তা সুশিয়ান্ত বা সাউশিয়ান্ত। এর যুগে অতীতের অনেক সৎ ও ভালো মানুষ আবারও জীবিত হয়ে এই ত্রাণকর্তাকে সাহায্য করতে পৃথিবীতে আসবেন। ইমাম মাহদী আলাইহিসসালামের ব্যাপারেও মুসলমানদের একটি ধারায় এ ধরনের বর্ণনা রয়েছে। সাউশিয়ান্ত অশুভ শক্তিগুলোকে ধ্বংস করবেন, মিথ্যা ও অসৎ চিন্তা বা ষড়যন্ত্রগুলোকে নস্যাৎ করবেন এবং ছড়িয়ে দেবেন শুভ সব বিষয়। ফলে মানুষ হবে পূর্ণতার অধিকারী। সুশিয়ান্ত বা সাউশিয়ান্ত জরথুষ্ট ধর্মের শিক্ষার আলোকে গড়ে তুলবেন নতুন বিশ্ব। জরথুষ্ট ধর্মের বক্তব্য অনুযায়ী এই নতুন বিশ্ব ভরপুর হবে সমৃদ্ধি, নিরাপত্তা ও আধ্যাত্মিকতায়। আর এই সোনালী যুগের পরই ঘটবে মহাপ্রলয় এবং এরপর ঘটবে পুনরুত্থান বা পারলৌকিক জীবন। লক্ষণীয় বিষয় হল এই শেষ ত্রাণকর্তা কেবল তখনই আসবেন যখন মানুষেরা তাঁর আগমনের জন্য ও তাঁর কথা শোনার জন্য প্রস্তুত হবে। মানুষ ইমাম মাহদীর আগমনের জন্য প্রস্তুত না হওয়া বা যথাযথ যোগ্যতা অর্জন না করা পর্যন্ত ইমাম মাহদীও আসবেন না বলে উল্লেখ করা হয়।
অবশ্য জরথুষ্ট ধর্মের পবিত্র বই আভেস্তার আসল বাণীগুলো বহু আগেই ব্যাপক মাত্রায় বিকৃত হয়ে গেছে বলে মনে করা হয়। তাই দেখা যায় বিশ্ব মোট কয়েক হাজার বছর টিকে থাকবে এবং এই সময়ের মধ্যে কয়েকজন ত্রাণকর্তা আসবে বলে এই ধর্মের যে ভবিষ্যৎবাণীগুলোর কথা বলা হয় সেসব সত্য বা বাস্তব হয়ে ওঠেনি। কিন্তু এটাই স্পষ্ট যে জরথুষ্ট ধর্মের অনুসারীরা একজন আসমানি বা ঐশী তথা স্রষ্টার পক্ষ থেকে মনোনীত ত্রাণকর্তার আগমনের আশায় বিশ্বাসী এবং সেই পবিত্র মহাজ্ঞানী ও মহতি ব্যক্তি বিশ্বকে পাপাচার, জুলুম, সংকীর্ণ চিন্তাধারা ও দুর্নীতি হতে মুক্ত করবেন বলেও তারা বিশ্বাস করেন। উল্লেখ্য, তাদের দৃষ্টিতে শেষ ত্রাণকর্তা হবেন একজন আরব মহাপুরুষের বংশধর ও তাঁর অনুসারী।
হিন্দু ধর্মের মধ্যেও শেষ ত্রাণকর্তার ধারণা দেখা যায়। এই ধর্মের মতেও বিশ্বের মানুষের ইতিহাস চারটি মহাযুগের মধ্যে সীমিত। তবে এই মহাযুগগুলো জরথুষ্ট ধর্মের এ সংক্রান্ত যুগগুলো থেকে ভিন্ন ধরনের। হিন্দু ধর্মের মতে শেষ যুগে তথা কলির যুগ হবে সবচেয়ে নিকৃষ্ট যুগ। এ যুগে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে দুর্নীতি, নৈরাজ্য ও অনাচার এবং মানুষের নীতি, নৈতিকতা ও আধ্যাত্মিকতা হবে সর্বনিম্ন পর্যায়ের। হিন্দু ধর্মের বিশেষ করে বিষ্ণু ধারার হিন্দুদের কথিত শেষ ত্রাণকর্তার বৈশিষ্ট্যগুলোর সঙ্গে অন্যান্য ধর্মে বর্ণিত শেষ ত্রাণকর্তার বৈশিষ্ট্যগুলোর অনেক মিল রয়েছে। যেমন শেষ যুগে জুলুম, দারিদ্র, বঞ্চনা, বৈষম্য, যুদ্ধ এবং শাসকদের নৃশংসতা এসব বেড়ে যাবে। ফলে এ যুগে বিশ্বের মানুষ একজন ত্রাণকর্তার অপেক্ষায় থাকবেন যিনি বিশ্বকে করবেন উন্নত বা সংশোধিত ও সমৃদ্ধ। হিন্দু ধর্মের মতে শেষ ত্রাণকর্তা বিধাতার পাঠানো কোনো ব্যক্তি নন, বরং তিনি নিজের স্রষ্টা। তবে তিনি মানুষের রূপ নিয়ে কল্কি নাম ধারণ করে আসবেন। হিন্দুদের মতে সব যুগেই স্রষ্টা বা ঈশ্বর অনাচার ও কদর্যতা দূর করে নিজ ধর্ম প্রতিষ্ঠার জন্য মানুষের ছবি নিয়ে ত্রাণকর্তা হিসেবে দেখা দেন। আর শেষ যুগে তাঁর আসার পরই বিশ্ব ধ্বংস হবে তথা মহাপ্রলয় ঘটবে।
কল্কি তথা হিন্দুদের শেষ ত্রাণকর্তা সাদা ঘোড়ায় চড়ে নগ্ন তলোয়ার নিয়ে পাপী ও অত্যাচারীদের হত্যা করতে এবং ন্যায় বিচার ও মহতি গুণগুলো প্রতিষ্ঠা করতে নেমে আসবেন। এক প্রচণ্ড যুদ্ধ হবে এবং কল্কি হস্তি ও অশ্বারোহী বাহিনী নিয়ে সমস্ত অত্যাচারী ও অসৎ স্বভাবের রাজাদের পরাজয় ঘটাবেন। আর এভাবে তিনি আবারও হিন্দু ধর্মকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠা করবেন।
তাই এটা স্পষ্ট, হিন্দু ধর্মের দৃষ্টিতে যিনি প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তা, তিনি নিখিল বিশ্বে সমৃদ্ধি, নিরাপত্তা ও ধার্মিকতা প্রতিষ্ঠা করবেন এবং এভাবে বিশ্বে নতুন মানব সভ্যতার প্রসার ঘটবে। আর ইসলাম ধর্মের বর্ণনায়ও বলা হয়েছে, শেষ ত্রাণকর্তা তথা ইমাম মাহদী আল ইসলাম ধর্ম থেকে সমস্ত বিচ্যুতি, সংকীর্ণতা ও কুপ্রথা দূর করবেন এবং ধর্ম থেকে যেসব ভালো দিক উধাও করে দেওয়া হয়েছে সেসব ফিরিয়ে আনবেন। শ্রোতা ভাই ও বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ ত্রাণকর্তার শীর্ষক আজকের আলোচনা এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী পর্বগুলোতে।
দর্পণ।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদার শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসরে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের এই আলোচনা উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা জেনেছি ইউরোপে ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেয়া ও ইসলাম বিদ্বেষী তৎপরতা চালানোর পেছনে ইসলাম সম্পর্কে অতীত থেকে জিয়ে রাখা ত্রাস ও ভয়, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার বৃদ্ধির বিষয়ে আতঙ্ক, মুসলমানদেরকে বিজাতীয় ভাবার প্রবণতা, ইসলামের রাজনৈতিক ও সংগ্রামী চরিত্র সম্পর্কে ভয় এবং এসব বিষয়ে পশ্চিমা গণমাধ্যমের প্রচারণা ও বর্ণবাদী মনোভাবও অনেকাংশে দায়ী। আজ আমরা এ বিষয়ে কিছুটা বিস্তারিত কথা বলব। ইসলাম সম্পর্কে অতীত থেকে জিয়ে রাখা ত্রাস ও ভয় ইউরোপে ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেওয়ার অন্যতম প্রধান চালিকা হিসেবে এখনও কাজ করছে।
ইসলাম ধর্ম তার প্রাথমিক শতাব্দীগুলোতেই ইউরোপের নানা অংশে মুসলমানদের মাধ্যমে প্রচার হতে থাকে, ফলে খ্রিস্ট জগতে এ নিয়ে দেখা দেয় আতঙ্ক। এরই পরিণতিতে খ্রিস্টীয় একাদশ থেকে ত্রয়োদশ শতকে মুসলমানদের বিরুদ্ধে ধর্মীয় যুদ্ধ বা ক্রুসেড শুরু করে, যা নানা পর্যায়ে বহু বছর ধরে অব্যাহত ছিল। ইউরোপীয় চিন্তাবিদ ও প্রাচ্য বিষয়ের কথিত একদল বিশেষজ্ঞ ইসলাম ও খ্রিস্ট ধর্ম সম্পর্কিত অনেক বাস্তবতা বিকৃত করেছেন ইসলাম ধর্ম ও মুসলমানদের মোকাবেলা করতে। ইসলাম বিদ্বেষী চিন্তা ভাবনা নিয়ে তারা প্রাচ্য সম্পর্কে গবেষণা করেছেন এবং নানা অপবাদ ও ভিত্তিহীন বক্তব্য প্রচার করেছেন ইসলাম ও মুসলমানদের সম্পর্কে। তবে তাদের কেউ কেউ ইসলাম সম্পর্কে বাস্তবতাও তুলে ধরেছেন, যা বেশ প্রশংসনীয়। বিখ্যাত ফিলিস্তিনি প্রাচ্যবিদ এডওয়ার্ড সাইদ মনে করেন, ইউরোপীয়রা বা পশ্চিমারা ইসলাম ও মুসলমান সম্পর্কে বাস্তবতার ঠিক বিপরীত বিষয় প্রচার করেছে নানা কারণে। এসব কারণের অন্যতম হল আরবি ভাষা ও ইসলামের শাস্ত্র আর আইন সম্পর্কে যথেষ্ট দক্ষতা না থাকা এবং পশ্চিমা পরিবেশ ও লেখালেখিগুলোর মাধ্যমে প্রভাবিত হওয়া সহ উপনিবেশবাদী শক্তিগুলোর উপর নির্ভরশীল হওয়া।
ইউরোপে ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেয়া ও ইসলাম বিদ্বেষী তৎপরতা চালানোর পেছনে ইউরোপের মুসলমানদের পক্ষ থেকে পশ্চিমা রীতি ও প্রথাগুলো গ্রহণ না করার কারণে সৃষ্ট উদ্বেগ অন্যতম চালিকা শক্তি। ইউরোপে অন্যান্য ধর্মের অনুসারীদের তুলনায় মুসলিম অভিবাসীদের জনসংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। আর এতেও উদ্বিগ্ন ইসলাম বিদ্বেষী ও ইসলাম বিরোধী পশ্চিমা সরকার ও মহলগুলো। ফলে ইসলাম ও মুসলমানদের ব্যাপারে তারা বিরূপ বা কঠোর হয়ে উঠছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেসব মুসলমান ইউরোপে অভিবাসন করেছেন তাদের বেশিরভাগই হয় পড়াশোনা করতে এসেছেন অথবা চাকরির সন্ধানে এসেছেন। এসব অভিবাসী পশ্চিমা সংস্কৃতির প্রতি আকৃষ্ট না হওয়ায় উগ্র ডানপন্থী পশ্চিমারা অত্যন্ত নাখোষ ও বিক্ষুব্ধ হয়ে আছে মুসলমানদের প্রতি।
ইউরোপে ইসলাম আতঙ্ক ও ইসলাম বিদ্বেষী তৎপরতা জোরদারের আরেকটি বড় কারণ হল বিদেশীদের উপেক্ষা করা ও নিজেদের ভিন্নতা বা স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পাশ্চাত্য তাদের নীতিমালা সাজিয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন ও কমিউনিজম বা সমাজতন্ত্রের প্রভাব মোকাবেলা করার লক্ষ্য নিয়ে। তারা একে লাল বিপদ বা লাল শত্রু হিসেবে উল্লেখ করত। কিন্তু ইরানে ইসলামী বিপ্লবের বিজয়ের পর ও সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পশ্চিমারা আধিপত্যকামী আচরণ ও বলদর্পিতার অজুহাত হিসেবে মুসলমান ও ইসলামী মূল্যবোধগুলোকে শত্রু হিসেবে টার্গেট করে। 2001 সনের 11 সেপ্টেম্বরের ঘটনার পর পশ্চিমা লিবারেল সমাজ ও তাদের গণমাধ্যম ইসলাম আতঙ্ক ও ইসলাম বিদ্বেষী তৎপরতা তীব্রতর করে। তারা ইসলামী মূল্যবোধগুলো ও মুসলমানদেরকে পশ্চিমা সভ্যতা সংস্কৃতি ও পশ্চিমা দেশগুলোর জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে তুলে ধরছে।
রাজনৈতিক ইসলাম সম্পর্কে পশ্চিমাদের আতঙ্ক ইউরোপে ইসলাম আতঙ্ক বিস্তারের অন্যতম প্রধান কারণ। রাজনৈতিক ইসলাম বলতে বোঝায় জাতীয় ও আন্তর্জাতিক নীতির ক্ষেত্রে নানা পদক্ষেপ নিতে মুসলমানদেরকে সঙ্গবদ্ধ করার লক্ষ্যে ইসলামী নীতিমালা বা ইসলামী বর্ণনাগুলো এবং ইসলামের ইতিহাস ও ঐতিহ্যকে অনুসরণ করা। রাজনৈতিক ইসলামের রয়েছে নানা ধরন বা ধারা, তবে এই সবগুলো ধারা বা ধরনের অভিন্ন বৈশিষ্ট্য হল পবিত্র ইসলাম ধর্ম বর্তমান বিশ্বের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিরাজমান নানা সমস্যার সমাধান দিতে সক্ষম বলে দৃঢ় বিশ্বাস পোষণ করা। বর্তমানে ইসলাম বিদ্বেষী পশ্চিমা মহলগুলো ইসলাম পন্থা ও ইসলাম কামিতাকে মৌলবাদ উগ্রবাদ এমনকি জঙ্গিপনা বা সন্ত্রাসবাদ বলেও উল্লেখ করছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মদদে গড়ে ওঠা চরমপন্থী কোনো কোনো মুসলিম গোষ্ঠী যাদেরকে রাজনৈতিক ইসলামে বিশ্বাসী বলে তুলে ধরা হয় তাদের হিংস্র ও সহিংস তৎপরতাকেও পশ্চিমা ও ইউরোপীয় শক্তিগুলো ইসলাম হিসেবে তুলে ধরছে, যদিও ইসলামের সঙ্গে এসব অমানবিক তৎপরতার কোনো দূরতম সম্পর্কও নেই।
আসলে ইসলাম বিদ্বেষী পাশ্চাত্য মুসলমান ও ইসলামের চেহারাকে যত বেশি সম্ভব বিকৃতভাবে তুলে ধরছে বিভিন্ন পন্থায়, আর উগ্র সন্ত্রাসী চরিত্রের গ্রুপ গঠন করে তাদের তৎপরতাকে ইসলাম হিসেবে তুলে ধরাটা হচ্ছে তাদের অন্যতম প্রধান অপকৌশল বা ষড়যন্ত্র। দায়েশ বা আইএস জাতীয় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো পশ্চিমাদের মদদেই গড়ে উঠেছে। দায়েশের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো পশ্চিমাদের রাজনৈতিক নিরাপত্তাগত ও গণমাধ্যমের উস্কানি পেয়ে এসেছে। এই সব গোষ্ঠী ইসলামের নামে ও জিহাদের নামে ইউরোপে বোমা বিস্ফোরণ ও সাধারণ নাগরিকদের হত্যা করার মতো সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে, আর পশ্চিমা গণমাধ্যমে ও ইসলাম বিদ্বেষী মহলগুলো এ ধরনের ঘটনাকে আসল ইসলামের প্রভাব বলে প্রচারণা চালিয়েছে। এসব ঘটনার দৃষ্টান্ত তুলে ধরে তারা পবিত্র ইসলাম ধর্মকে সভ্যতা ও সংস্কৃতি বিবর্জিত হিংস্র ও সন্ত্রাসী ধর্ম বলে প্রচার করেছে।
ইউরোপে ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেওয়ার আরেকটি বড় কারণ হল উগ্রবাদ ও বর্ণবাদ অর্থাৎ উগ্র জাতীয়তাবাদ। এইসব মতবাদে বিশ্বাসীরা অন্য যে কোনো মতাদর্শ ও সংস্কৃতিকে প্রত্যাখ্যান করে থাকে। ইতালির নর্থ লীগ হচ্ছে এমন একটি গ্রুপ। এরা ইতালিতে মুসলিম অভিবাসনের বিরোধী। জার্মানির খ্রিস্টিয়ান ডেমোক্রেট তথা কথিত খ্রিস্টান ডেমোক্রেট দলও একই নীতিতে বিশ্বাসী। তাদের মতে জার্মানির বেশিরভাগ মানুষ যে সংস্কৃতির অনুসারী, অভিবাসীদেরও উচিত সেই সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে চলা।
মোট কথা, ইউরোপে ইসলাম আতঙ্ক ও ইসলাম বিদ্বেষের এই সব কারণগুলো যা আমরা আজ উল্লেখ করলাম, সেই সব মূলত ইসলাম ও মুসলমানদের সম্পর্কে খারাপ দৃষ্টিভঙ্গি এবং একদল উগ্র মুসলমানদের উগ্র আচরণের প্রতিক্রিয়া থেকেই উদ্ভূত। আর এই সবকে অজুহাত করে পাশ্চাত্য সেখানকার মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক ও খারাপ আচরণ করছে। অনেক ক্ষেত্রে এইসব আচরণের পেছনে ক্রুসেডের মতো ঐতিহাসিক ঘটনাগুলোরও প্রভাব রয়েছে। বর্তমান যুগে ইরানের ইসলামী বিপ্লবের বিজয় ও 11 সেপ্টেম্বরের ঘটনাও ইউরোপে ইসলাম আতঙ্ক ও ইসলাম বিদ্বেষ জোরদারের কারণ হিসেবে কাজ করেছে। তো শ্রোতা ভাই বোনেরা, ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদার সম্পর্কে আমরা আরো কথা বলবো এই ধারাবাহিক আলোচনার আগামী পর্বে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
Տեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։